আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ এর মাধ্যমে অনেক কিছু ইলমে দিন শেখার সৌভাগ্য নসিব হবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমনটা যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আরিয়া, ইনি আমাদের দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে যে ইনার লিখিত রিসালা যে জিআইএ দরুদ সালাম, এর মধ্যে রয়েছে যে প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলানো সৌভাগ্য ওই ব্যক্তিরই হবে যে সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে। তো আসুন না, নিয়ত করি ইনশাআল্লাহ যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আমরা বিষয় নিয়েছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে কিতাবের মধ্যেও বলেছেন না যে দুনিয়ার মধ্যে আমাদের জান্নাত হচ্ছে সেটা হচ্ছে নিজের মা এবং বাবা। মা বাবার কদর করুন, মা বাবা যাদের এই নিয়ামত রয়েছে তারাই জানতে পারে এই মা বাবা কত বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করুন। কোরআন এবং হাদিস আর বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ বর্তমান সমাজের আমরা আলোচনা করবো। মাদানী ফুল আমরা অর্জনের জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ। আমার ডান পাশে রয়েছে আমার ইকরাম হুজুর, হুজুর শুভেচ্ছা অন্তর পক্ষ থেকে আপনাকে, এবং আমার অপর পাশে রয়েছে আমাদের মিরাজ ভাই মাশাআল্লাহ, হুজুর শুভেচ্ছা। আপনারা মাশাআল্লাহ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমার ডান পাশ থেকে শুরু করবো, আর দেরি করবো না। আমাদের আলোচনা যেটা বিষয় নিয়েছি এই বিষয়ে দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে বা কোনো কিছু আপনার সমাজে আপনার পরিবারে এই বিষয়ে কোনো কিছু হচ্ছে আমাদেরকে জানাতে পারেন, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা হুজুরদের থেকে মাদানী ফুল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বাবার কদর করুন হুজুর বিষয় নিয়েছে আজকে। তো দর্শকের উদ্দেশ্যে আপনি প্রথমে কি পয়েন্ট তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বছর ভাই, মা বাবা সন্তানের জন্য এমন বড় নিয়ামত, এই নিয়ামতের কদর তখন বুঝবে যখন সে হারিয়ে ফেলবে।
আল্লাহ
আল্লাহ পাক পবিত্র কুরআন করিম ফুরকানুল হামিদের অন্যতম পারা সূরা বনী ইসরাঈল মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আচ্ছা,
যে আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত আল্লাহ পাক ব্যতীত যেন অন্য কারো ইবাদত না করো,
না করো,
এবং এটাও নির্দেশ দিয়েছেন যে পিতা মাতার সাথে যেন সদ্ব্যবহার করো।
সুবহানাল্লাহ।
এবং তোমার সামনে যদি তাদের মধ্যে থেকে একজন অথবা উভয়জন, অর্থাৎ পিতা মাতা হতে অর্থাৎ পিতা
অথবা
মাতা অথবা উভয় যদি তোমাদের সামনে থাকে বাধ্য, তারা যদি উভয় বার্ধক্য অবস্থায় উপনীত হয়
জি,
তবে তাদেরকে উফ শব্দ বলো না।
আল্লাহ।
এবং তাদের সাথে এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মান সূচক কথা বলো।
সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাক যেখানে ডাইরেক্টলি যেখানে ডাইরেকশন দিয়েছেন পিতামাতাকে উফ শব্দ না বলার জন্য, তাহলে এই থেকে বোঝা যায় যে তাদের সাথে কেমন সদ ব্যবহার করা উচিত।
মাশাআল্লাহ।
অবশ্যই তাদের মাধ্যমে এই পৃথিবীর আলো দেখেছি, তাদের সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন আমার জন্য, আমাকে মানুষ হিসেবে গড়ার জন্য তাদের ত্যাগ তিতিক্ষা অনস্বীকার্য।
অবশ্যই
তারা পিতামাতাকে ধমক দেওয়া, তাদের সাথে মিসবিহেভ করা, এটা কখনো শরীয়ত সাপোর্ট করে না।
এবং ইনাদেরকে কদর করা উচিত, ইনাদেরকে
সম্মান করা উচিত। এই জন্য পিয়ানা বিষাদ করেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা।
আল্লাহ,
পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম।
হায়,
কিভাবে জান্নাত? তুমি তাদের যদি সন্তুষ্টি লাভ করতে পারো, তাদের মন জয় করতে পারো, তাদের সেবা করে, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলে, তাহলে তোমার জন্য জান্নাত,
জান্নাত।
আর যদি তোমার মিসবিহেভ করে, যদি তাদের সাথে অশুভ আচরণ করে, যদি বৃদ্ধাশ্রয় পাঠিয়ে দেয়,
হায়,
তাহলে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত কালকে আমাদের ময়দানে তাদেরকে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
মিরাজ ভাই মাশাআল্লাহ, আমাদের ইকরাম হুজুর খুব সুন্দর বিষয় তুলে ধরেছে এবং কোরআনে পাকের মধ্যে মা বাবা গুরুত্বটা তুলে ধরেছেন এবং বর্তমান সমাজে আমরা কিন্তু এটার কদর করছি না, সম্মান করছি না, এবং একটা উদাহরণ আমাদের কাছে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরলেন এই বিষয়ে।
আসলে আল্লাহ তাআলার যে অশেষ দয়া হয়েছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দেখিয়েছেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এটা কাদের বদলতে? আমার মা বাবার বদলতে।
মা বাবা রুসিরা আমাদের দুনিয়া দেখার সৌভাগ্য
সৌভাগ্য হয়েছেন,
আলহামদুলিল্লাহ।
এবং এই দুনিয়াতে যত কিছু আমার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবাই প্রথম প্রাধান্য দেন, সন্তানের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা আবদার সব কিছু মা বাবা থেকে কি করা যায়, করা
যায়।
যে আমি ছোটবেলায় যখন ছিলাম, আমাকে গরম স্থানে রেখে মা নিজে ঠান্ডা স্থানে ছিল, আমাকে কান্না করার সাথে সাথে মা আমার ভাষা বুঝে যেত, মা দিনের ঘুম রাতের ঘুম চোখ থেকে ফেলে দিয়েছে সন্তানের জন্য, শুধু সন্তানের কোনো সমস্যা হচ্ছে কিনা মা বাবা সেটা দেখার জন্য।
জি,
এরকম মা বাবার ঋণ শোধ করার মতো তৌফিক আমাদের নেই। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, আমি একটা মরুভূমি দিয়ে সাধারণ আমি একটা মরুভূমি দিয়ে যাচ্ছিলাম মাকে নিয়ে, কিন্তু ওইখানের রাস্তাটা এত গরম, ওইখানে যদি একটা কাঁচা গোস্ত রাস্তায় রাখা হয়, পাথর উপর রাখা হয়, ওই গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, কাবাব হয়ে যাবে। আমি ওরকম রাস্তায় আমার বৃদ্ধ মাকে কাঁধের উপর নিয়ে 6 মাইল হেঁটে গিয়েছি, ইয়াসুল্লাহ সাল্লাহ ইসলাম আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি?
আল্লাহ,
রাসূল করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর উত্তর দিচ্ছেন যে তোমার মা তোমাকে জন্ম দিতে যতগুলো ঝটকা খেয়েছিল, তার হয়তো একটা ঝটকার ঋণ তুমি শোধ করতে পেরেছো।
আল্লাহ আল্লাহ।
তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে দুনিয়াতে প্রসব করার সময় আমাদের মারা কত যন্ত্রণা সহ্য করেছেন,
মানে মায়ের কষ্টের কোনো তুলনা সরকার সারা জীবন দিয়ে দিল, সারা জীবন যদি মা বাবার খেদমতের মধ্যে এক জীবন না হাজারো জীবন যদি দিয়ে দেয় মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না কখনো।
তো এটা হচ্ছে যে মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি, তো সেজন্য সন্তানের প্রয়োজন আছে মা বাবাকে সবসময় শুদ্ধ ব্যবহার করা, কারণ বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা, কঠোর কথা বলা হারাম, আর মায়ের সাথে খারাপ কথা বলা তাকে জাহান্নামের বাগিদার করা, কারণ মা বাবা দুজন হচ্ছে একটা সন্তানের জন্য জান্নাত বা জাহান্নাম অবধারিত হওয়ার একটা মাধ্যম। তো আমি যত ভালো ব্যবহার করব মা বাবার সাথে আমার জন্য তত ভালো কিছুই হবে, আর মা বাবা যার উপর সন্তুষ্ট থাকবে আল্লাহ তার রাসূল তার উপর সন্তুষ্ট হয়ে যাবে।
আসলে এখানে একটা বিষয় কিরকম দেখা যায় কি জানেন, যে আমরা বলি মা বাবার সাথে আমার ফ্রি মাইন্ড, হ্যাঁ ফ্রি মাইন্ড থাকা উচিত, কিন্তু মা বাবার সাথে দেখা যায় কি বাইরে আসতে আসা আর কোনো এমন কেউ বন্ধু রয়েছে যার সাথে সে অলওয়েজ সামনে গেলে খুব সুন্দরভাবে কথাবার্তা বলে, এমনকি হয়তোবা তার কোনো অফিসিয়াল কোনো ক্ষেত্রে যদি বলেন, কোনো বিজনেস ক্ষেত্রে বলে, আমার এমন এমন কিছু মানুষের সাথে আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলি, বা সেটা যদি কোনো এলাকার কোনো সম্মানের চেয়ারম্যান বা হোক বা অন্য কোনো মন্ত্রী মিনিস্টার হোক তার সামনে কথাবার্তা বললে আমরা সুন্দর এমনভাবে কথাবার্তা বলি যেমনটা তার আমার কথা শুনে সে কি হয়ে যায়।
এখানে একটা জিনিস আমি আপনার কথাটা বলার কারণে মানে আমার জেহেনে আসছে যে দেখেন আমরা বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর করে কথা বলি, কত মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলি, কোনো ব্যক্তির সাথে কত সুন্দর সুন্দর কথা বলি, মা বাবা যদি আমাদের থেকে কোনো কিছু জিজ্ঞেস করে তখন আমরা কর্কশ ভাষায় কথা বলি,
তখন তো দেখা যায় আমি কার সাথে কথা বলছি,
মা কোনো প্রশ্ন করলে তা উত্তর দিই না, আমরা মেসেজ দেখাই, খিটখিটে মেসেজ দেখাই, বাবা কিছু জিজ্ঞেস করলে মনোযোগ দিই না, কথার মধ্যে মনোযোগ দিই না, আদবের বরখেলাপ করি, মা বাবার সামনে পাওয়ার উপর পা তুলে বসে থাকি, এগুলো কিন্তু আদবের বরখেলাপ,
আদবের মধ্যে রয়েছে না, বাবা আসলে আপনি যদি দাঁড়িয়ে বসা থাকেন
দাঁড়িয়ে যান। তো আমরা কি করি, পাওয়ার উপর পা তুলেও শুয়ে থাকি বা মা বাবার কথার উত্তর দিই না। দেখুন মা বাবা কখনো, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, তাদের শুধু সন্তান হওয়ার পর থেকে একটাই তামান্না থাকে, আল্লাহর দরবারে একটাই দোয়া থাকে যে আমার সন্তানকে আল্লাহ তুমি একটা এই জীবন প্রতিষ্ঠিত করে দিও,
আল্লাহ আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়,
আপন থেকে গলা মুখ থেকে হেফাজত করিও। একটা ঘটনা এরকম করাচির মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে মা সবসময় দোয়া করতো যে এই আল্লাহ আমার সন্তানের নাম সর্দার, তুমি আমার সন্তানকে দুনিয়া আখেরাতে কি করিও সর্দার বানিয়ে,
নাম হচ্ছে সর্দার।
জি,
আর সবসময় দোয়াও করছে এরকমই,
জি সবসময় একই দোয়া করতো, এই দোয়ার বরকত আলহামদুলিল্লাহ সে একদিন একটা এলাকার সর্দার হয়ে গিয়েছেন।
আচ্ছা
দেখেন মা বাবার দোয়া আল্লাহ তাআলার দরবারে সন্তানদের জন্য এমন ভাবে দ্রুত কবুল হয় আর কোনো দোয়া ভাবে কবুল হয় কিনা সন্দেহ আছে। তো এই জন্য যে মা বাবা যে আমরা মা বাবা যে মা বাবা আমাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সেই মা বাবার সাথে আমরা কোনো কিছু মনোযোগ সহকারে উত্তর দিই না, কর্কশ ভাষায় কথা বলি, তো আদবের বরখেলাপের কথা বলি। তা আমাদের উচিত যে আসলে আমরা মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এবং কষ্ট করে যাবেন, আমাদের কোনো বিপদ হলে মায়ের অন্তর আগে কি হয়ে যায় খবর পেয়ে যায়, মার অন্তর ছটফট করতে থাকে। তো সে মা বাবাকে সবসময় তাদের চিন্তার কথা
যাদের অনেক সময় দেখা যায় যে মা বাবা অটোমেটিকলি খবর পেয়ে যায় না কেন হুজুর, যে বলে যে না তোমার বিপদ, আমার আজকে সাধারণ দিনের মধ্যে হয়তো আমার কিরকম মনে এরকম হচ্ছিল, অটোমেটিকলি তাদের একটা খবর হয়ে যায় একটা বিষয়।
এটার ব্যাপার কাছে দেখেন আসলে বুজুর্গানা দিন রহিমুল্লাহ মুবিনদের যদি আমরা ঘটনা পড়ি না জীবনী পড়ি না তাদের থেকে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখেন আল কুরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছে জীবন বিধানের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস মুবারাকা সুন্নত মুবারাকা বা আমরা যদি আমল করি তাহলে আমরা পথ চলতে পারব। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতায়েত আল্লাহ তাআলার ইতায়েত এবং এই কিভাবে জীবনটাকে অতিবাহিত করব সেটা আমরা যদি বুঝুগানের দিনদের জীবন পড়ি জীবনী পড়ি তাহলে আমরা ওখান থেকে অনেক আদব শিখতে পারবো এবং আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ইতায়াত করতে হবে, আল্লাহ খফি ইলাহি আনতে হবে, ইশকের রসুল আনতে হবে, মা বাবার প্রতি সদ্ ব্যবহার আনতে হবে সেগুলো আমরা জানতে পারবো। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ব্যাপারে আমরা সবাই জানি উনি কিভাবে আল্লাহর ওয়ালি হয়েছেন, যে মার খেদমত করার কারণে একদিন রাত্রে মা পানি খেতে চেয়েছেন পান করতে চেয়েছেন তো মার জন্য পানি এনেছে, মার জন্য পানি আনতে আনতে মা কি হয়েছে ঘুমিয়ে গিয়েছেন, তো উনি মাকে ঘুম থেকে ডেকে পানি পান করানো এটা সমুচিত হবে না, উচিত হবে না, কষ্ট হবে মনে করে আর মাকে ডাকলেন না, ওই পানিটা নিয়ে সেখানে সারা রাত দাঁড়িয়ে রইলেন। আর সামান্য একটু পানি পড়ে যাওয়াতে আঙ্গুলের মধ্যে পানি যখন প্রবাহমান হচ্ছিল সেটা বরফ হয়ে কি হয়েছে
শক্ত
হয়ে গিয়েছে, যখন মা উঠেছে মাকে দিতে যাচ্ছিল আর ওই বরফটা একটু টানকে চামড়া ওঠে রক্ত করে গিয়েছে, তো রক্ত দেখে মা যখন জিজ্ঞেস করলো যে মাকে সব ঘটনা খুলে বললো তো মা তার জন্য দোয়া করলো।
আসলে এই জীবনগুলো না আমাদের কিন্তু যেরকম আমরা আজকে বলি না রিমাইন্ডার রাখি মোবাইলের মধ্যে, আমরা সারাদিন কোনোদিন সারাদিন সকালে অ্যালার্ম দিয়ে রাখি না, এরকম কিছু একটা বয়ান এই ধরনের জীবনগুলো আমাদের রিমাইন্ডার হিসেবে প্রতিদিন রাখা
উচিত,
প্রতিদিন আমাদের ঘটনাগুলো পড়া উচিত। কিরকম তাজিম করতেন না, কিরকম সম্মান করতেন, যে সাধারণ একটা এটা কিন্তু নর্মালি একটা যদি আমরা নিখুঁত ভাবে দেখি না মা বাবার কদর কতটুকু করা উচিত, মা বাবার সম্মান কতটুকু করা উচিত আমাদের উপলব্ধি হওয়ার সৌভাগ্য হয় আসলে এটা
নিঃসন্দেহ। পাশাপাশি আমাদের নিজের থেকে সুন্দর গোলার মায়ের ব্যাপারে বাবার ব্যাপারেও কিন্তু আমাদের অনেকের অভাব রয়েছে, আমরা সবসময় মায়েরগুলো শুনি কিন্তু অনেকেই দর্শকরা মাঝে মাঝে হয়তো এস এম এস করে থাকেন যে তার সঙ্গে থাকেন বা কিছু বলেন, সেজন্য একটা ঘটনা এভাবে বর্ণিত রয়েছে আল্লাহ ওয়ালো কি বাতে এর মধ্যে কি তার মধ্যে চতুর্থ খণ্ড 14 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এক ব্যক্তির 4টা সন্তান ছিল এবং পিতা যখন অসুস্থ হয়ে গিয়েছে তখন একজন সন্তান বলতে লাগলো তার বাকি তিন ভাইকে হয়তো তোমরা পিতার সেবা করবে উত্তরাধিকার থেকে কোনো কিছু পাবে না, কোনো মিরাস কোনো অংশ পাবে না হয় আমি সেবা করব পিতার আমি কোনো অংশ নিব না উত্তরাধিকার থেকে।
এখন সেবার সম্পদের সাথে কি
জি
ভাগাভাগি,
এখন বাকি তিনটা বলতে পারবো এটা তো খুব ভালো কথা, আমরা সম্পদ পাবো খেদমত করবো না,
খেদমত করবো না,
খেদমত করি তাহলে সম্পদ পাবো না, সুতরাং আমরা সম্পদ তাকে নিই খেদমতটা তার উপর
তুমি করে যাও।
এখন সে তো ভাগুষি, এখন সে পিতার হেমত ওরা সম্পদ নিয়ে বস পিতা পেয়ে গেল। এভাবে কিছুদিন পর বাবা ইন্তেকাল করলো, ইন্তেকালের পর সম্পদ তো ভাগবঠরা হয়ে গিয়েছে, বাকি তিন ভাই নিয়ে নিয়েছে কিছু দেয় নাই
কিছুই নাই ওর থেকে।
এখন কিছুদিন পরেই সে এক রাত্রে তাকে সে স্বপ্ন দেখলো, কে যেন তাকে বলতে লাগলো যে অমুক জায়গায় যাও সেখানে 100 দিনার রয়েছে
আল্লাহ
সেগুলো নাও ব্যয় করো। তখন সে সন্তান চিন্তা করতে লাগলো সেখানে কি কোনো বরকত রয়েছে,
আচ্ছা
তখন বলে না সেখানে কোনো বরকত
নেই,
তখন সে নেয় নেই ঘুম থেকে উঠে স্ত্রীকে বললো সে কথাটা
জি।
এখন স্ত্রীকে বললো সমস্যা নেই ওগুলো নিয়ে নাও, নিয়ে আমরা ওগুলো দিয়ে কাপড় বুনবো বা অন্য কোনো কাজ আমরা ইউজ করবো
ব্যবহার করবো
নিয়ে নাও। বলছে না যেখানে বলা হয়েছে সেখানে কোনো কল্যাণ নেই, তো আমি এগুলো নিলেও সেখানে কল্যাণ থাকবে না
থাকবে না।
এখন পরের দিন আবার স্বপ্ন দেখলো, আবার কে জানে সে বলতে লাগলো অমুক জায়গায় 10টা দিনার রয়েছে,
আচ্ছা
আগে ছিল 100
এখন 10টা,
যে এগুলো নাও ব্যয় করো। তখন সে আবার বলতে লাগলো সেখানে কোনো কল্যাণ রয়েছে, আপনার না সেখানে কোনো কল্যাণ নেই সে নেয় না। আবার স্ত্রীকে বললো ওগুলো নিয়ে নাও, চলে গেলে পাবে না,
পাবে না দশ দিনার। এবং তখন জন্য অনেক
স্বর্ণের কয়েন, তখন মজা লাগলো না, কিন্তু খুললার নেই, সেগুলো নিয়ে কোনো লাভ হবে না। পরের দিন আবার স্বপ্ন দেখলো, সেখানে একটা দিনার রয়েছে,
একশো থেকে দশ, একের দশ থেকে এক হয়ে গেল,
এখন এক, একটা দিনার আছে সেটা নাও, সেখানে কোনো কল্যাণ রয়েছে, বলছে হ্যাঁ সেখানে কল্যাণ আছে।
আচ্ছা,
পরের দিন সকাল উঠে সে সেই জায়গা থেকে ওই এক দিনারটা নিল, নিয়ে আসার সময় একজন বলছে সাক্ষাৎ, তার কাছে মাছ ছিল দুইটা, দুইটা মাছ।
আচ্ছা,
তখন জিজ্ঞাসা করলে বলতে বিক্রি করবেন, হ্যাঁ বিক্রি করবো, কত, বলছে এক দিনার লাগবে। একদিনে যেটা ছিল এটা দিয়ে মাছ দুইটা
ক্রয়, দুইটা মাছ ক্রয় করলো,
ক্রয় করলো।
আচ্ছা,
ক্রয় করে বাসায় নিয়ে আসলো, এখন স্ত্রী মাছ যখন কাটতে লাগলো, প্যাট যখন কাটলো, সেখান দুই মাস থেকে দুইটা স্বর্ণের মুক্তা বের হলো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
মুক্তা ডায়মন্ড। এখন মুক্তাগুলো নিয়ে সে চিন্তা করে জিনিসগুলো কি, এগুলো যত্ন করে ভালো করে দেখে রেখে দিল। এখন কি করলো, সে যেমন আর বাদশাহ যিনি ছিলেন, তিনি তার সিপাহীকে বললো যাও যেখান থেকে পারো আমার জন্য মুক্তা নিয়ে আসো, যত টাকা লাগবে দিব,
দিব আমি।
হ্যাঁ, এখন ওই সিপাহী খুঁজতে খুঁজতে এই ব্যক্তি পর্যন্ত চলে আসলো, যে সন্তান মুক্তা পেয়েছে মাছের মধ্যে, তার কাছে শুধু আপনার এখানে কে কি মুক্তা, কারো কাছে কি মুক্তা আছে যে সেল করবে, তাকে একটা নয়, তাকে ওই মুক্তার পরিবর্তে তিরিশটা খচ্ছরের পিঠে বোঝাই করা স্বর্ণমুদ্রা দান করা হবে।
সুবহানাল্লাহ,
একটা মুক্তার বিনিময়ে, জোড়া লাগবে, দুইটা লাগবে,
আরেকটা লাগবে,
আরেকটা লাগবে, যাও আরেকটা এর মতো আরেকটা মুক্তা নিয়ে আসো। এখন সিপাহী আবার খুঁজতে খুঁজতে আবার এই ব্যক্তির কাছে আসলো, এই সন্তানের কাছে আসলো, বলছে এরকম মুক্তা কি আর আছে,
একটা পেয়েছিলাম,
থাকে তাহলে সেটা দাও, আগে দিয়েছি কিন্তু তিরিশটা খচ্চর, এবার দিব ষাট, তা সিক্সটি,
দ্বিগুণ,
দ্বিগুণ,
ডাবল,
ডাবল, ষাটটা খচ্চরের পিঠে বোঝাই করা স্বর্ণ প্রদান করা হয়।
সুবহানাল্লাহ,
সেটাও দিয়ে দিল সেলফি, এখন দেখা যাচ্ছে আগে তিরিশটা, এখন ষাট, তাহলে নব্বই,
নব্বইটা,
নব্বইটা খচ্চরের বোঝাই করা স্বর্ণ মুদ্রা সে পেল। এখান থেকে মাদানীপুর হচ্ছে পিতার সেবা করার কারণে আল্লাহ পাক খুশি হয়েছেন, সে পিতার সেবা সেবার করাতে নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, এবং এটা আল্লাহ এবং তাতুল সন্তুষ্টির জন্য নিয়েছেন, সেজন্য আল্লাহ পাক উত্তরাধিকার সূত্রের পরিবর্তে মিরাস নেয় নাই, আল্লাহ পাক নব্বইটি খচ্চরের বোঝাই করা স্বর্ণ মুদ্রা তাকে দান করলেন।
তো আমরা যদি মা বাবার খিদমত করি তাহলে আল্লাহ তাআলাই নিজেই ব্যবস্থা করে দিবেন।
বলছে যে পিতা আল্লাহ পাকের অমূল্য উপহার, পিতাকে সন্তুষ্ট রাখা সন্তানের জন্য আবশ্যক, পিতার হক সমূহ থেকে মুক্ত হওয়া অসম্ভব। পিতা সকালবেলা কাজকর্মের জন্য ঘর থেকে বের হয়ে পড়ে এবং সারা দিন কঠোর পরিশ্রম করে সন্তানদের পেট ভর্তি করে, পিতা সন্তানের উন্নতি সাধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন, পিতা আপন সন্তানকে কখনো হিংসা করে না, পিতা অনুগ্রহে তার ঋণের বদলা চায় না, যে সন্তান সন্তানদের এত কিছু করে যেটা কোনো বদলা চায় না,
সারা জীবন আমি সন্তানের পিছনে অতিবাহিত করছি, তারপর কিছু বদলা খুঁজে না,
কোনো ঋণ চাচ্ছে না বিনিময়ে, পিতা অসুস্থ সন্তানকে কখনো একা ছেড়ে দেয় না, পিতা সন্তানের জন্য পিতা প্রচণ্ড শীতে, অসুস্থ সন্তানের জন্য পিতা প্রচণ্ড শীতে এমনকি সারা রাত পর্যন্ত জাগ্রত থাকেন।
আল্লাহ,
আর পিতা অসুস্থ সন্তানের জন্য সর্বোচ্চ ব্যয়বহুল হাসপাতালে পর্যন্ত গিয়ে চিকিৎসা করান,
এবং
তার জন্য দামি দামি ওষুধ পর্যন্ত ক্রয় করেন, পিতা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দেন।
আল্লাহ আল্লাহ,
আর ওই পিতা সন্তানের জন্য গাছের ছায়ার মতো, পিতা স্বয়ং নিজে গরম সহ্য করে এবং সন্তানকে ছায়ার মধ্যে আশ্রয় দান করে,
আশ্রয় দান করে,
পিতা সন্তানকে নিয়ে গর্ব করে, অহংকার করে, পিতা ঋণ নিয়েও সন্তানের চাহিদা পূরণ করেন, পিতা আপন সন্তানের মা ইন্তেকালের পর সন্তানকে তার মায়ের অভাব পর্যন্ত বুঝতে দেয় না, পিতা সন্তানের জন্মের পূর্বে, জন্মের মাঝে এবং জন্মের পর সব ব্যয়বার পিতাই বহন করে থাকে, পিতা সন্তানের কাছে নিজের অনুগ্রহ এবং লালন পালনের কোনো প্রতিদান চায় না, পিতা সন্তানের অধিকারের ক্ষেত্রে কৃপণতা ভোগ করে না, পিতা সন্তানের সব ধরনের আরাম আয়েস সরবরাহ করে, পিতা সন্তানের শিক্ষার ব্যয়বার বহন করেন, পিতা সন্তানদেরকে হতাশার গ্লানি থেকে বের করে আনতে ভূমিকা পালন করেন, পিতা সবসময় সন্তানের ব্যাপারে ভালো চিন্তা করেন, পিতা আপন সন্তানদেরকে সন্তানদেরকে পর্যন্ত ওইভাবে মহাব্বত করেন, তারপরে নিজের সন্তানকে মহাব্বত করেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
মানে
নাতি বলেন, মানে যত প্রজন্ম আসে হচ্ছে
একটা মাথার মধ্যে একটা সবসময় চিন্তা রাখে যে তাদের ব্রাইট ফিউচার নিয়ে, সন্তানদের ব্রাইট ফিউচার নিয়ে,
নিজের নিজের গ্রাম জামা কাপড়ের দিকে পর্যন্ত তাকায় না,
তাকায় না। মা তো আছে সেবা যত্ন নিয়ে, কিন্তু বাবার একটা বড় বিশাল চিন্তা, কারণ সন্তান বলুন মা বলুন সবার কর্তা হচ্ছে বাবা। এখন এ বাবা যদি ইনকাম না করে বা বাবা যদি তাদেরকে না খাওয়ায়, তাহলে তো এরা সবাই উপাসে থাকবে।
মায়ের আমি এত আদর পাচ্ছি, মায়া আমাকে সবকিছু করে যাচ্ছে, আর এই মা এই পুরো পরিবারকে সাপোর্ট দিয়েছে আমার বাবা
বাবার কারণে।
এই লকডাউনে দেখেন না রবীন্দ্রাস ভাই, এই লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ, কিন্তু পিতা বের হয়েছে রিক্সা নিয়ে, পিতা বের হয়েছে কোনো একটা কাজ নিয়ে, যাতে দুই মুঠো বা তাদের মুঠো তুলে
দিতে জীবনের। দেখেন সারাদিন ঘরে থাকে, মা সন্তানকে লালন পালন করে, একটা বাবা সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, অনেক গালি সহ্য করে, অনেক প্রত্যাশা সহ্য করে। অফিসের মালিকরা যদি একটু কঠোর ভাব পরিস্থিতির হয়, তাহলে যা তা বকাবকি করলো, তা মাথা পেতে সহ্য করে নেয়, সেটা একটা কারণে বাবা, যে আমি যদি এখন রাগ করে চাকরি ছেড়ে দিই, আমি যদি চলে যাই, তাহলে আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন,
আমার পরিবারকে
কিভাবে লালন পালন করবো। দেখুন পরিবারের চিন্তা করে, সন্তানের চিন্তা করে বাবা কারো গালি খাওয়ার পরও চোখের পানি গোপনে ফেলে, কিন্তু বুঝতে দেয় না এই বাবাকে কিন্তু আমরা কিভাবে মূল্যায়ন করতেছি, কিভাবে শুদ্ধ ব্যবহার করতেছি। এই বাবা যখন অফিসে যায় উত্তপ্ত রোদে, একটা রিক্সা নিতে চিন্তা করে যে আমি যদি একটা রিক্সা নিতে এত টাকা ভাড়া চলে যাবো, ওই টাকাটা আমার সন্তানকে যদি দিই, তার মুখে হাসি ফুটবে। সন্তানের হাসির কারণে সন্তানকে সকালে যাওয়ার সময় পকেটে যা টাকা থাকে তা দিয়ে সন্তানের শুধু হাসিটা দেখে যেতে চাই, কিন্তু বাবা কষ্ট করে অফিসে যায়। একটা ঘটনা এইভাবে দেখেছি, বাবার জন্য জুতা কিনতে গিয়েছে, কিন্তু সন্তানের জন্য জুতা চোখে পড়েছে, আর বাবা জুতা নেয়নি। সন্তানের জুতাটা দাম এত বেশি যে বাবার জুতা কেনার টাকা আর হবে না। তো দোকানদার বলতেছে আপনার স্যান্ডেল তো ছিঁড়ে গেছে, আপনি আপনারটা বাদ দিয়ে সন্তানটা নিচ্ছেন। বলছেন না, আমার সন্তানটাই আমাকে দেন, আমি চলে যাবো, অসুবিধা নেই, এবছরই তো আমার কেটে যাবে, সমস্যা নেই। তো বলছেন কেন, আপনারটা তো বেশি দরকার, আপনার তলা একেবারে চলে গেছে। তো সে সাথে সাথে ওখানে চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, বাবা তুমি বাবা হও তখন বুঝবে। অর্থাৎ সন্তানের হাসি দেখার জন্য বাবা সকল আত্মত্যাগ দিতে রাজি আছে,
নিজে সবকিছু ত্যাগ করে দেয় শুধু একমাত্র সন্তানের খুশির জন্য, পরিবারের খুশির জন্য। আসলে
মানে সন্তানের সুখেই সুখী পিতা, আর সন্তানের ব্যথায় সে
ব্যথিত। কিন্তু আজকে আমরা কতটুকু সে বাবাকে সে মাকে সম্মান করেই যাচ্ছি। প্রিয় দর্শক, আসলে আলোচনা এবং যে পয়েন্টগুলো আমরা শুনছিলাম না, অন্তরে রেখাপাত করার মতো কিছু কথা, কিন্তু কতটুকু আমরা আমলে নিচ্ছি, কতটুকু আমরা নিজের মনকে পরিবর্তন করছি, এটাই হচ্ছে প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। অনেক দর্শক আপনারা আমাদের স্মরণ করছেন, কমেন্ট করছেন, এসএমএস করছেন, কিছু আপনাদের কল এসএমএস অ্যাড করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে ফিরে যাবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন।
মোহাম্মদ সালমান আত্তারি, আমার বাসা ঢাকা জুড়েন। খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, আশা করি এর থেকে অনেক কিছু শিখতে পারবো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজেও মাদানী চ্যানেল বাংলা দেখার এবং অপরকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ওবায়দুর রেজা আত্তারি, আমার বাড়ি নোয়াখালী। অনুষ্ঠানটি খুব ভালো লাগে, এর থেকে অনেক কিছু শেখা যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
সন্তান কিভাবে নেকা হবে, এটা একটা কথা বলেছে। আসলে মা বাবার আসলে কিছু একটা বিষয়, মা বাবা নিজেও নেকার হওয়া এবং নিজেও পরহেজগার হওয়া, নিজেও মুত্তাকি হওয়া, তাহলে এর দ্বারা কিন্তু এটা সন্তানের উপরও প্রভাব পড়ে এবং সন্তানও সে নেকা হওয়ার একটা এটা সম্ভাবনা রয়েছে এটা মা বাবার দ্বারা অবশ্যই। তো এটাও কিন্তু আমাদের অবশ্যই নিজেকে প্রথমে নেকা হওয়ার এটা একটা পয়েন্ট। আল্লাহ তাআলা যেন আমাদের নিজেকে নেকা হওয়ার তৌফিক দান করে।
প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা।
আল্লাহ,
তোমার ইচ্ছা তাকে হিফাজত করো বা ছেড়ে দেয়।
আচ্ছা,
দ্বিতীয়ত অবহাধ এটাও বর্ণিত রয়েছে যে পিতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি।
জি,
এবং আবারও বর্ণিত রয়েছে পিতার আনুগত্যই আল্লাহ পাকের আনুগত্য, আর পিতার অবাধ্যতা হয় আল্লাহ পাকের অবাধ্য। তাহলে এ থেকে পিতার সম্মান কতটুকু, জান্নাতের মধ্যবর্তী দরজা, তাকে অনুসরণ করা মানে আল্লাহ পাকে অনুসরণ করা, পিতা পিতার সন্তুষ্টি মানে আল্লাহ পাকের সন্তুষ্টি, তাহলে সব কিছুর মধ্যে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্টি, আল্লাহ পাকের দয়া। এখন কেউ যদি আপনি যেটা বললেন শুধুমাত্র দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য কেউ যদি এইভাবে করে তো সে ব্যাপারেও কিন্তু হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যে কামা তাদিনু তুদা, যেমন কর্ম
তেমন তেমন
তেমন ফল।
আল্লাহ,
কারণ আমরা সকলে জানি ইল দা গেট উইথ দা স্পেন,
জি জি,
আপের দাম তার সিদ্ধে যায়। একটা ঘটনা এভাবে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবা রাহমাতুল্লাহ তাআলা বলেন, যখন আরদাসিন নামের বাদশাহ যখন নিজের শাসন যখন সুসংহত করেন তখন প্রাদেশিক গভর্নর তার অনুগত মেনে নেন। তখন তার দৃষ্টি খুব নিকটবর্তী সাম্রাজ্য সুরিয়ানিয়া নামক তার সাম্রাজ্যের দিকে পড়ে এবং সুতরাং ওই আরদাসির ওই রাজ্যটা আক্রমণ করে বসল দখল করার জন্য। কিন্তু আরদাসির শহরটা এত ঘেরাও ছিল প্রাচীর দিয়ে, খুব সুরক্ষিত ছিল, যার কারণে যখন দরজা যখন বন্ধ করে দিয়েছে কোন রকম সে সেটার ভিতরে সে প্রবেশ করতে পারছে,
প্রবেশ করতে পারছে না,
অনেকদিন হয়ে গেল।
আচ্ছা,
কিন্তু ইচ্ছাবৎসরে হঠাৎ আরদাসির কন্যা সে যখন বাসার ছাদে যখন উঠল
যে
তখন ওই আরদাসির যে চেহারার প্রতি তার দৃষ্টি পড়ল।
আচ্ছা,
এখন এতেই তার অন্তরের মধ্যে ক্ষত সৃষ্টি হলো, মহাব্বত সৃষ্টি হয়ে গেল, সে তারপরে আসক্ত হয়ে গেল।
আচ্ছা,
ওই সুদর্শন বালকের প্রতি বাচ্চার প্রতি
যে
এখন মেয়েটি কী করলো, তীরের ডগায় একটা কাগজের মধ্যে লিখে দিল, তুমি যদি আমাকে বিবাহ করো
আচ্ছা
তাহলে আমি তোমাকে একটা গোপন একটা গিরিপথের সন্ধান দিব, যেটার মাধ্যমে তুমি খুব সহজেই এর ভিতরে প্রবেশ করতে পারবে এবং এই রাজ্যটা দখল করতে পারবে,
দখল করতে পারবে। আচ্ছা,
এখন এটা তীর লিখে তীরটা ছুড়ে নিক্ষেপ করলো ওই আরদাসির বাদশার নিকট।
জি,
বাদশার তীরটা নিক্ষেপ করাতে যখন তার সামনে পড়লো সে নিল, নিয়ে কাগজের টুকরাটা ভালো করে পড়লো।
আচ্ছা,
পড়ার পর তখন সে ও তাকে দেখলো, দেখার পর তার জবাবে লিখে দিল, তুমি যদি আমাকে এরকম সাহায্য করো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি।
আচ্ছা,
কারণ সে সাহায্য দখল করার জন্য,
দখল করার জন্য
ঠিক করলো,
সুযোগ পেয়ে
গিয়েছে সে, ও একটা লিখে তীরটা নিক্ষেপ করলো।
আচ্ছা,
এখন ওই বাদশার কন্যা কি করলো, প্রাচীরের যে গিরিপথ রয়েছে সে গিরিপথের সন্ধান দিয়ে
সন্ধান দিয়ে দিল।
এখন আরদাসির রাতের মধ্যে অতর্কিত হামলা করে সে অনেকগুলো সৈন্যকে হত্যা করলো এবং তার পিতাকে গ্রেফতার করলো এবং রাজ্য দখল করলো, শেষ পর্যন্ত তার পিতাকেও সে হত্যা করে ফেললো।
আল্লাহ,
ওই কন্যার পিতাকে, বাদশাকে।
আচ্ছা,
এখন আরদাসির যে সত্য ছিল যে তার রাজকন্যাকে বিয়ে করবে, রাজকন্যাকে সে বিবাহ করে নিল। এখন রাজকন্যা কিন্তু ওই দিক কোনো সেন্স নেই যে তার রাজ্যের এতগুলো মানুষ মারা গিয়েছে, তার পিতা পর্যন্ত মারা গিয়েছে, ওই দিকে কোনো খেয়াল নেই,
খেয়াল নেই
তার, শুধু খেয়াল শুধু কি একটা সে এই যুবককে বিবাহ করবে।
আচ্ছা, আর সে বিবর হয়ে গিয়েছে ওই পুরুষের প্রতি আসক্ত হয়ে।
আজকে আমাদের সমাজের মধ্যে আজকে যুবক যুবতীরা যারা রয়েছেন দর্শক, সেগুলো খেয়াল রাখা দরকার। পিতা মাতার অসন্তুষ্টির মাধ্যমে হয়তো আমরা কিছুদিনের জন্য হয়তো আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি, কিতের পরিণাম কী হতে পারে। কিছুদিন তো সেই রাজকন্যা তো বাচ্চার সাথে খুব আরামে জীবন অতিবাহিত করতে লাগলো। একদিন হঠাৎ রাজকন্যার ঘুম আসছেন, ওই আরদাসের বাচ্চা বলতে কি ব্যাপার, তুমি শুধু
কিছুক্ষণ
এই পাশ কিছুক্ষণ ওই পাশ, কি হচ্ছে,
জি
তোমার ঘুম হচ্ছে না, কি ব্যাপার, কি সমস্যা? বলছে আমার নরম বিছানায় মনে হয় কি জানে করেছে যার তোমার পিঠ ঘুমটা কষ্ট হচ্ছে, আমার ঘুম আসছে না।
আচ্ছা,
তখন বাচ্চা করলো হাত দিয়ে দেখতেছে সেখানে কিছু সুতা জড়ো হয়ে গিয়েছে।
জি,
জড়ো হওয়ার কারণে একটা পুতলির মতো হয়ে গিয়েছে যেটার কারণে কষ্ট হচ্ছে।
আচ্ছা,
তখন বাচ্চা আরদাসে বলতে লাগলো, আচ্ছা বলো তো তোমার পিতা তোমাকে কোন জিনিস আহার করিয়েছে যার কারণে তোমার শরীর তো কোমল নরম হয়েছে, যার কারণে সামান্য সুতাতে
তোমার শরীরে কষ্ট অনুভূত হচ্ছে,
পুতলি হয়েছে, যেটা ব্যথা তোমার ঘুম হচ্ছে না, শরীরে ব্যথা পাচ্ছে।
আচ্ছা,
তখন রাজকন্যা এই প্রশ্নের উত্তরে তখন রাজকন্যা বলতে লাগলো যে আমার পিতা আমাকে সবসময় মাখন, হাড়ের মগজ, মধু এবং বাদাম এগুলো দিয়ে আমাকে আহার করাতো।
আল্লাহ,
তখন আরদাসির বাচ্চা এই কথা শুনে তিনি চিন্তা করতে লাগলেন যে কন্যাকে এত ভালো ভালো খাবার খাওয়াতো পিতা, সেই কন্যা আমার প্রতি বিভোর হয়ে পিতাকে পর্যন্ত সে ছেড়ে দিয়েছে,
ছেড়ে দিয়েছে নিজের পিতাকে।
তাহলে সে যেখানে তার পিতাকে ছেড়ে দিতে পেরেছে, তো যার কাছে পিতা নিরাপদ নয় আমিও নিরাপদ না।
আল্লাহ আল্লাহ,
তখন সাথে সাথে বাচ্চা সিদ্ধান্ত নিল, দেখা হচ্ছে উপযুক্ত সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার।
আল্লাহ,
সিপাহীকে ডাকলো, আসো ওকে নিয়ে যাও।
নিয়ে শক্তিশালী পাওয়ারফুল হর্স ঘোড়ার সাথে বেঁধে তার চুলের সাথে বেঁধে দাও
আল্লাহ
এবং ঘোড়াকে ছুটিয়ে দাও। তখন ওই রাজকন্যাকে ঘোড়ার চুলের সাথে ঘোড়ার লেজের সাথে তার চুলগুলো বেঁধে দিয়ে ঘোড়াকে
তখন
ঘোড়া দৌড়তে দৌড়তে লাগলো এবং তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে টুকরা হয়ে গেল। তাহলে এখান থেকে মাদানীকুল হচ্ছে আমাদের জন্য যেমন কর্ম তেমন
আল্লাহ
পিতার সাথে মিসবিহেভ করেছি আর কিছুদিন সুখের পর আবার আমাকে সে ফল ভোগ করতে হবে।
আজ যখন আমরা বড় হয়ে যাই আস্তে আস্তে সন্তান যখন বড় হয়ে যায় তখন সে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শিখে যায়। যখন বাবা বলে মা বলে এটা করিও না এর সাথে হাঁটিও না বা এটা করা ভালো কাজ না তখন বলে আমি বড় হয়েছি আমার সিদ্ধান্ত আমার।
হ্যাঁ আমার লাইফ
আমার আমি সবকিছু বুঝতে পারছি
করতে পারতেছি। আব্দুল হাবিব ভাই আমাদের রুকনী সূরা একবার একটা কথা বলেছে বলছেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের দুনিয়ার পেরেশানির কথা শোনায় কি লাভ, তাদেরকে ব্যবসার লোকসানের কথা শোনাইতে কোনো লাভ নেই। তারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে আর দুনিয়া বি টেনশন না দিয়ে বরঞ্চ তাদের সাথে কিছু ভালো কথা
সারাটা জীবন তো অতিবাহিত করছে এরকম টেনশন নিয়ে আমার সন্তান কি করবে টেনশনটা নিয়ে তো অতিবাহিত করেছে শেষ বয়সে এসেও যদি সন্তানের
এগুলো পেরেশানি শুনতে হয়। সেজন্য আব্দুল হাবিব বলতেছেন যে মা বাবাকে বৃদ্ধ বয়সে কোনো টেনশনের কথা না শুনিয়ে তাদের সাথে একটু সময় কাটান, তাদের সাথে ভালো ভালো কথা বলুন, তাদের চাহিদাগুলো পূরণ করুন, তাদের মা বাবার চুল আশ্রয় দিন, তাদের মনের কথা জানার চেষ্টা করুন। তাহলে এটার দ্বারা আপনার কি লাভ হবে? হাদিস শরীফের মধ্যে আছে মার চেহারা নেক নজর একবার তাকালে একবার মুকবুল হোসেন সব পাওয়া যায়।
সুবহানাল্লাহ
একশোবার মুকবুল হোসেন সব আল্লাহ তাআলা দান করবেন।
আল্লাহ
আকবার। ওই ওই নিয়ামত থেকে আমরা হাতছাড়া কেন হব?
হায়,
সেজন্য আমাদের উচিত আসলে মা বাবাকে সব সময়
সেজন্য
আমরা আমাদের এই যে নিজের সিদ্ধান্ত নিতে গিয়ে নিজে বিপদের মধ্যে পড়ে যাই, আমাদের দুনিয়াকে হারাই আখিরাতকে হারাই।
এই কথাটাই কিন্তু মিরাজবে আমরা আজকে সমাজের মধ্যে এটা কিন্তু দর্শকদের এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমরা নিজের আজকে নিজেদের যে সকল সন্তানরা আজকে নিজেদের সিদ্ধান্তকে অটল থাকে নিজের সিদ্ধান্তের উপর নিজের সিদ্ধান্তকে উত্তম সিদ্ধান্ত মনে করে তাদের একটু চিন্তা করা উচিত যে সিদ্ধান্ত আমি নিচ্ছি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মা বাবা কতটুকু আমার সিদ্ধান্তের উপর খুশি রয়েছে। এই চিন্তাটা যতক্ষণ আমরা করব না ততক্ষণ হয়তো আমাদের দুনিয়াটাও বরবাদ হবে আখিরাতটাও বরবাদ হবে। নিজের মা বাবাকে যেন কষ্ট না দিই অন্য কারো কারণে প্রয়োজনে আমি দুনিয়ার সম্পদকে নিজের সব কিছু বিলিয়ন করে দিব কিন্তু আমার মা বাবার খুশিটাকে সবার ঊর্ধ্বে রাখা উচিত আমার, এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত। প্রিয় দর্শক এটাই হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা আমাদের এবং এটার মধ্যে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন কমেন্ট করছেন যেমন মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ কমেন্ট করেছেন, এভাবে মোহাম্মদ হান্নান ভাইও আমাদের কমেন্ট করেছেন এবং মিরাজ ভাই কথা বলছেন। মিরাজ ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। এভাবে মোহাম্মদ সাকিব ভাই আমাদের সাথে রয়েছেন, আব্দুল বারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই তিনি কমেন্ট করছেন মাশাআল্লাহ। এবং অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করছে এবং স্বাগতম করছে, আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করছি। কিছু কল নেবে, আমাদের কল শুনবে।
মোহাম্মদ আব্দুসালাম কাদেরি চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ আজকে অনুষ্ঠান মাশাআল্লাহ সুন্দর অনুষ্ঠান চলতেছে। তো আজকের এই অনুষ্ঠানের যে বিষয় মাশাআল্লাহ অনেক সুন্দর বিষয়
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকেও। আপনি মাশাআল্লাহ দেখছেন এবং কি আজকের অনুষ্ঠানের বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এমন একটি বিষয় যেটি কিন্তু আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব করার পিছনে একটি কারণ। সেই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনছে তার উপর নিজেও আমল করার এবং অপরকেও তা পৌঁছে দিয়ে নেকির হাসিল করার তৌফিক দান করুক। জি পরবর্তী কল।
মোহাম্মদ আসাদুল ইসলাম নাটকের বেলা আপনাদের আজকে বিষয়টা খুব সুন্দর একটি বিষয়, আপনারা মা বাবাকে নিয়ে কথা বলছেন, শুনে অনেক ভালো। আল্লাহ তালা আপনাদেরকে খেয়াল দান করুন।
আমিন আমিন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াটা আপনার হকের মধ্যে কবুল করুক, দোয়া করি মাশাআল্লাহ। আপনি আমাদেরকে নেত্র কোন থেকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আলোচনা করছিলাম মা বাবার মর্যাদা, বাবার মর্যাদা ব্যাপারেও আমরা শুনছিলাম যে আসলে আমরা আজকে দুনিয়াবি ক্ষেত্রে নিজের মা বাবাকে ভুলে যাই যখন নিজের সুখের কথা আসে, যখন নিজের নিজেকে প্রাধান্য দেওয়ার বিষয়টা আসে। একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখা যায় কি আমরা যখন একটু বড় হয়ে যাই তখন যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে নিজের প্রাধান্যটা খুঁজে দিকে প্রথমে নিজের আমার ক্ষেত্রে আমার হয়তো সেটা মুখে সরাসরি বলি না, কিন্তু দেখা যায় আমার কাজকর্ম এটাই প্রকাশ পায়। আমি সর্বপ্রথম নিজের প্রাধান্যটা খুঁজি, মা বাবার প্রাধান্যটা, মা বাবার খুশিটা, মা বাবার আমার এই ব্যাপারে মা বাবা কি বলছে সেটাকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই সেটা হচ্ছে প্রথম আমার নিজের ব্যাপারে। আসলে এটা কিন্তু অনেক বড় একটা দুর্ভাগ্যই ব্যক্তি, যে ব্যক্তি প্রতিটা ক্ষেত্রে মা বাবার গুরুত্বকে, মা বাবার সিদ্ধান্তকে সে বরখেলাপ করে, মা বাবাকে গুরুত্ব দেয় না, এদের ছেলে বড় দুর্ভাগ্য আর কেই বা হতে পারে না। হুজুর
হাদিস মধ্যে জেসে কারণে ওয়েসা বন্ধু এই কেমন বর্ণিত রয়েছে,
আচ্ছা
একদিন সন্তান তার পিতার সাথে মিসবিহেভ করে, তার পিতার কথার কোনো খুব বিরক্ত হয়ে গিয়েছে পিতার সাথে।
আচ্ছা মা বাবার কথা সে গ্রহণ করছে না,
করছে না,
বিরক্ত হয়ে
গিয়েছে। আল্লাহ, সে রাগ করে পিতাকে গভীর সমুদ্রে ফেলে দেওয়ার জন্য নিয়ে এলো। এখন যেখানে ফেললো খুব কাছে ফেললো সমুদ্রে, তখন পিতা বলতে লাগলো বাবা একটা কাজ করো আর একটু গভীরে নিয়ে গিয়ে আমাকে ফেলে দাও।
আচ্ছা
সঙ্গে মধ্যে কী ব্যাপার, কেন যে আমি এখানে আমার এখানে আমার পিতাকে ফেলেছিলাম,
আচ্ছা
যেন তুমি আর একটু গভীরে গিয়ে আমাকে ফেলো, তোমার সন্তান তোমাকে। এটা শুনে সন্তান একটা ভয় সৃষ্টি হলো, তখন তারা তার পিতাকে নিয়ে আবার বাসায় চলে আসলো, তার সাথে সুন্দর ব্যবহার করতে শুরু করলো।
আচ্ছা
তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে আমি যেরকম করব আমার সন্তান আমার সাথে
এরকম
আচরণ করবে।
হাই
আমার আমির আহলে সুন্নাত আবিদান মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী
জিয়াঈদ
আহমদ বরকাত আলিয়া তিনি একটি গঠন এভাবে বর্ণনা করেন যে এক সম্পদশালী ব্যক্তি তার কোনো সন্তান ছিল না।
আচ্ছা অনেক সম্পদ সন্তান নেই। আচ্ছা
আজকে আমরা অনেকে মনে করি যে আজকে নিজেকে যেটা বললো যে রিলেশন করে পিতা মাতার কথা অগ্রাহ্য করে, তাদেরকে বাদ দিয়ে নিজেরাই কোর্ট ম্যারেজ করে বা
মা বাবাকে ছেড়ে চলে যায়
চলে যাচ্ছে, তাদের সম্মান ডুবিয়ে দিচ্ছে, নিজের হচ্ছে না যে বিয়ে করে যাচ্ছে, কি জন্য ছেলের অডাল সম্পদ রয়েছে, অনেক কিছু রয়েছে। আজকে আমরা যদি নিউজ পেপার দেখি,
জি জি জি,
বিশ্বের বড় বড় ধনী পর্যন্ত আজকে সংসারের মধ্যে আজকে ফাটল ধরেছে, টাকার অভাব নেই কিন্তু সংসার টিকছে না, কি জন্য, আল্লাহ পাকের দয়া না থাকার কারণে। ঠিক তদ্রূপ এই ব্যক্তির সম্পদ রয়েছে কিন্তু সন্তান নেই,
জি,
তখন এই ব্যক্তিকে কেউ পরামর্শ দিলে যাও মক্কা মুকারমা গিয়ে মসজিদে হারামের মধ্যে মকাম ইব্রাহিমকে গিয়ে দোয়া করো।
আচ্ছা
তাহলে আল্লাহ পাক তোমাকে তোমার ন্যাক আশা আল্লাহ পূর্ণ করবেন,
তার সন্তান দান করবেন। সন্তান নেই কিন্তু সম্পদের ঢল রয়েছে, তো একজন ব্যক্তি কি দোয়া করার জন্য,
ব্যক্তি বললো তুমি যাও মসজিদে হারামে গিয়ে মকাম ইব্রাহিম যেখানে রয়েছে সেখানে সামনে গিয়ে দোয়া
করার জন্য
আল্লাহ পাক দয়া করবে। তখন তিনি সেখানে গিয়ে দোয়া করলো, আল্লাহ পাক সেই মকামে ইব্রাহিমের সৎকায়
জি
আল্লাহ পাক চাঁদের নিয়ে একটা সুন্দর একটা সন্তান দান করলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন সন্তান তো পেয়ে মহাখুশি।
আচ্ছা
এখানে একটা যে আমাদের দর্শক শ্রোতা প্রশ্ন করেছিল যে আমরা কীভাবে নেককার হতে পারি, এখান থেকে শিক্ষা রয়েছে, পিতা যেহেতু সন্তান পেয়েছে মহাখুশি, সন্তানকে নেককার হওয়ার জন্য সুশিক্ষা দেয় নাই, সন্তান যদি একটা মাত্র সন্তান সে যা চেয়েছে তাই দিয়েছে,
আচ্ছা
যেভাবে ইচ্ছা সেভাবে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তা করো,
আমার সন্তান আমার সম্পদ সব কি করবে, খরচ করবে, আর কে আছে খরচ করবে,
সেজন্য তাকে ছেড়ে দিলে এভাবে। এখন সন্তান তো সুশিক্ষা পায় নাই, দিন এলমে দিনের জ্ঞান যখন তার মধ্যে নেই, সে এখন সমাজের আট দশ জনের মতো, সেই কালার বয়স যারা ছিল অসৎ ব্যক্তি যারা ছিল তাদের সাথে সে
মেলামেশা
সঙ্গের কারণে সেও তাদের মতো উশৃঙ্খল হয়ে গিয়েছে।
আচ্ছা
এখন এক পর্যায়ে তখন সে বখাটেদের সাথে উঠা বসার কারণে অপব্যয় বেশি করে যাচ্ছে, কিন্তু পিতা তখনও বোঝে নাই, যখন তার বিরোধিতা করতে লাগলো তখনই পিতার বুঝে আসলো যে আসলে সন্তান তো আমার হাতের বাইরে চলে গিয়েছে।
আল্লাহ আল্লাহ,
ইজ আউট অফ কন্ট্রোল।
হাই
এখন যেহেতু আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে, এখন তাকে আর সুদৃঢ়ে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়েছে। এখন তাকে অনেক চেষ্টা করলো বোঝানোর জন্য কিন্তু সে বুঝে নাই,
অনেক চেষ্টা করেছে যে আউট অফ কন্ট্রোল যেটা হয়ে গেছে কন্ট্রোল করার জন্য,
কন্ট্রোল করার জন্য সে বুঝে নাই। এখন ওই সন্তান কি করলো, তার পিতার মৃত্যুর জন্য সে যে জায়গায় এসে মাঝে মাকাম ইব্রাহিমে এসে পিতা দোয়া করতেন সন্তানের জন্য,
আল্লাহ
সন্তান ওই জায়গায় এসে দোয়া করছে আল্লাহ আমার পিতার জন্য তাতার মৃত্যু হয়ে যায়, আমি যেন ওই সম্পদগুলা আমার হস্তগত হয়ে যায়
সম্পদের জন্য যে স্থানে সে বাবা দোয়া করেছিল সে সন্তান লাভের জন্য।
আমি একটা জিনিস এটা ইয়া করেছি, আল্লাহ তাআলা হিকমত অনেক বড়, হিকমতের বাইরে কোনো কাজ করা উচিত নয়। আমরা অনেকে সন্তান চাই, আল্লাহ সন্তান দেয় না,
নেককার সন্তান চাওয়া দরকার,
নেককার সন্তান চাওয়া দরকার,
আমরা সেই বরকত এটা
সন্তান চাই, কিন্তু সন্তান নেককার চাই না, আমরা সন্তান চাই এর লালন পালন ঠিক মতো করি না, এটার জন্য আসলে আপনার এই কথা দ্বারা সন্তান চাই কিন্তু নেক সন্তান চাই না আল্লাহর কাছে সবসময়। কারণ আমরা সন্তান হওয়ার আগে চিন্তা করি যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, পুলিশ বানাবো, আমার সন্তানকে মানে দুনিয়াবি চিন্তাধারা করি, তাহলে আল্লাহওয়ালা কখন বানাবো?
তৃতীয়ত সন্তানকে সুশিক্ষা দেওয়া দরকার, ইলমে দ্বীনের চর্চা যেখানে হয় সেখানে তাকে নিয়ে যাওয়া, সেখানে যাওয়ার কারণে সে যখন শিখবে সেগুলা পিতা মাতার কদর কি জিনিস, মাদানী মহল এই জন্য মাদানী মহল যখন সে আসবে পিতা মাতার কদর কি জিনিস, মানে মাদানী চ্যানেল দর্শক অনেকবার দেখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে
যে
যখন 30 দিনের ইতিকাফ করা হয়, ইতিকাফ থেকে যাওয়ার আগে সন্তান বলে যে আমি কখনো আমার পিতা মাতাকে সম্মান করিনি, মিসবিহেভ করেছি, আজকে এখান থেকে গিয়ে এখানে যা শিখেছি ইলমে দিনের যে খাজানা যে ভান্ডার অর্জন করেছি ইনশাল্লাহ এখান থেকে গিয়ে পিতা মাতাকে অশালীন ভাষা অশুভ কথা শোনাবো না, বলবো না, এখন থেকে গিয়ে পিতার কপালে চুমো দিব, মায়ের কদমে চুমো দিব।
বাস্তব ঘটনাটাই আসলে তুলে ধরি
কেমন মাইন্ড না এটা, আসলে নিজের মায়ের কদমে।
আমি যখন মহলে ছিলাম না কি তখন মা বাবার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক বলতে গালাগালি বা ঝগড়াঝাটি না, মানে মা বাবার মতো আছে আমি আমার মতো আছে, যেরকম দশটা ছেলে চলে ফ্যাশন ফ্যাশন নিয়ে বা উল্টা পাল্টা চলে। যখন আমি দাওয়াত ইসলামের খবর পেয়েছি 10 দিন দেখা করেছি আলহামদুলিল্লাহ, যে মাকে আমি এমনি শুধু সালাম করতাম কিন্তু মায়ের মর্যাদার সম্পর্কে জানতাম না, সে মাকে আমার সৌভাগ্য হয়েছে যে 10 দিন ইতিকাফের পর যাওয়ার পর পায়ে চুমু করার, আর এটা আমাকে শিখিয়েছে দাওয়াত ইসলাম। আমি কখনোই জানতাম না যে মায়ের পায়ে এরকম চুমু খাই, এমনি আমরা মা বাবাকে মোটামুটি যত
রয়েছে না,
হ্যাঁ অবশ্যই মা বাবাকে মানে যে মা বাবার পায়ে চুমু খেলো সে জান্নাতের চুকুরে চুমু খেলো। তাহলে দেখেন আমরা এই মা বাবার কদর বুঝতে পেরেছি দাওয়াত ইসলামেতে এসে, শিক্ষার কারণে
পরিবেশ,
পরিবেশের কারণে তো পরিবেশের দরকার আছে, সুশিক্ষারও দরকার আছে। এখন আমরা এখানে কথাটা তুলে ধরছি যে আমরা চাই সন্তান থেকে আমরা কি পাই, ভালো কিছু তামান্না করি, তো সন্তান থেকে যদি ভালো কিছু আমরা তামান্না করি তাহলে আমাকে সন্তানকে ময়দা যখন নরম থাকে তখন সেটাকে যেভাবে শেপ দেওয়ার দরকার সেভাবে শেপ
দিতেই হবে,
তো সেভাবে সেভাবে লালন পালন করা দরকার। আমি যদি আমার সন্তান থেকে ভালো কিছু আশা করি তাহলে সন্তান মা বাবার উচিত কঠোর পরিশ্রম করা, ইবাদতের দিকে
যদি না করে না, এই যে ঘটনাটা বলেছি বা এটা কিন্তু আজকে বর্তমান সমাজে অহরহ হচ্ছে আপনার, এটা বর্তমান সমাজে প্রায় দেখবেন এরকম ঘটনা, যারা সন্তান গুলোকে আমি এত কষ্ট করে বড় করেছি সেই সন্তান আজকে আমার মৃত্যু কামনা করছে।
আমি এরকমও দেখেছি যে আমি কোন একজনকে আমি ডাকছিলাম যে ইবাদত করার জন্য মসজিদে যাওয়ার জন্য, তার মা বাধা দিয়ে দিল যে আমার সন্তান এমনি ঠিক আছে সমস্যা নেই। তো আল্লাহ তালা এটা দেখিয়েছেন যে আমার চোখে দেখা যে কিছুদিন পর হঠাৎ করে মাটা মারা গেল, এর বাস্তব কথা আমি আমার চোখে দেখছি বা আমি নিজে ডেকে নিয়ে গিয়েছিলাম তাকে, কিন্তু নামাজ পড়তে বা ইবাদত করতে আসলে এই সন্তানকে, একটা সন্তান তো অনেক মায় করতো। তো কিছুদিন পর হয় 3-4 মাস পর মা মারা গিয়েছেন, মা মারা যাওয়ার পর ওই সন্তান শুধু খবর আমার চোখে দেখা একবারে গিয়েছে, তারপর থেকে আর যায়নি, যে মা সন্তানকে এত মহব্বত করতো তাকে আল্লাহর ইবাদত করতে পর্যন্ত যেতে দিতে বাধা দিত শুধু ঘরে থাকার জন্য, সে মা মৃত্যুর পরে ওই সন্তান মায়ের কবরে গিয়ে ভালো মতো কি করতেছে না, ইসালে সব করতেছে না। তাহলে শিক্ষা সুশিক্ষাটা আর নেককার সন্তান চাওয়া এটা অনেক বড় একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়,
মানে এটা এটা কথা যে মানে মা বাবার সম্মান কথা আমরা আলোচনা করছি, মা বাবার মর্যাদার কথা আমরা আলোচনা করছি, এই মা বাবার মর্যাদাটা পাওয়ার জন্য সন্তানকেও সেভাবে গড়ে তুলতে হবে।
হ্যাঁ, এটা হচ্ছে ফসল ভাই নিজে তো না করতে হবে, আমি নিজে নাকাম না সন্তানকে যত আমি নাকামার চেষ্টা করি সে সন্তান হবেন কি হবেন না,
কারণ আমি ফিল্ম ড্রামা নিয়ে বসে আছি টিভি দেখতেছি আর সন্তানকে বলে যায় তুমি নামাজ পড়তে যাও, তাহলে আমার কথা সন্তান কখনো এটা কি রেখা পাত
না। আমি রাসুল বললাম মুহাম্মদ ইয়াসাত্তর কাদেরী আমার কথা শুনে আলিয়ার আব্বা জান হাজি আব্দুর রহমান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক সৎ চরিত্রের অধিকারী ছিলেন,
সুবহানাল্লাহ,
তাকওয়া পবিত্রতা পরহেজগারিতা এবং সুন্নত নবীর অনুসারী ছিলেন তিনি,
সুবহানাল্লাহ।
তো যখন তার তিনি যখন আমির আহলে সুন্নাত যখন কলম্বো যখন যায় তখন তিনি সেখানে মেমা মসজিদে যখন শ্রীলঙ্কাতে কলম্বো শ্রীলঙ্কাতে সেখানে তিনি অনেকদিন কি করেছেন নামাজ পড়িয়েছিলেন।
আচ্ছা,
আমির আহলে সুন্নাত যখন সেখানে যখন গিয়েছিল তখন আমির আহলে সুন্নাত আব্বার কথা সবার মুখোমুখি সেখানে
আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা হিকমত করেছেন। তিনি এরকম তিনি শরীয়তের এরকম অনুসারী ছিলেন, কখনো শরীয়তের খিলাফ কোনো কাজ করেন নাই।
গুণগান,
হ্যাঁ গুণগান
চলছে।
তো সেখানে মসজিদ দেখা শুরু এখানে দেখতে দেখতে হঠাৎ করে একজন খালু সেখানে তিনি উঠেছিলেন, তিনি সেখানেই বলতে লাগলেন যে আপনার সম্মানিত পিতাকে আমি এভাবে দেখেছি যে তিনি যখন তিনি অনেকবার আশেকের রসুল ছিলেন,
আচ্ছা,
এবং তিনি বেশি বেশি পরিমাণে কসিদা ইয়ে গৌসিয়া পাঠ করেছিলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে তো তিনি গোসলাতে মরিদ ছিলেন।
সুবহানাল্লাহ।
তার সাথে কসিদা ইয়ে গৌসিয়া পাঠ করা মানে কেমন সৌভাগ্যের কথা,
মাশাআল্লাহ।
আমি দেখতাম তিনি যখন গৌসিয়া ইয়ে কাদেরিয়া যখন তিনি পাঠ করত, তিনি এত বিভোর হয়ে যেতেন, হঠাৎ দেখতাম যে তার পা দুটা জমিন থেকে উপরে হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
উনি অনেক আশেকে রসুল ছিলেন, আশেকে গোসে পাক ছিলেন,
আল্লাহ
গোসে কসিদা ইয়ে গোসিয়া পাঠ করছেন, এমন দেখেছি পা দুটা জমিন থেকে অনেক উপরে উঠে
গিয়েছে, পড়তে রয়েছে আর এর বর্তমান।
তাহলে দেখুন এই যে এই কথাটা শুনেই তখন সবাই তো খুব বিভোর হয়ে গিয়েছে। এখান থেকে মাদানী ফুল হচ্ছে পিতার ন্যাক্কার হওয়ার দ্বারাই সন্তানও ন্যাক্কার হয়।
কেমন ন্যাক্কার,
কেমন ন্যাক্কার, যাকে আজকে বিশ্ববাসী পর্যন্ত আজকে তাকে লক্ষ কোটি সালাম পাশে থাকেন,
সুবহানাল্লাহ,
প্রেরণ করে যাচ্ছেন। যেটা ওদের রিসালা রয়েছে জানসিন আমিরা হোসেন্নত,
জি,
এটার মধ্যে বর্ণিত রয়েছে এভাবে যে আমিরা হোসেন্নত যখন ওয়াইতরাজা কাদেরী মাদ্রাসা ছিল, আলীকে যখন তিনি ছোট ছিলেন, ওনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করানোর জন্য কেউ ডাকতেন। সন্তানকে ঘুম থেকে তুলে ছাদে নিয়ে গিয়েছে, বাবা দেখ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো চাঁদ কিরকম করতো যখন প্রিয় নবী যখন দোলনায় ছিল, চাঁদ প্রিয় নবীর সাথে এভাবে দোলনার মধ্যে এভাবে কথা বলতো, আমার নবী যেভাবে ইশারা করতো চাঁদ এভাবে হেলতো, এগুলো বলতে 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 ওয়াইতরাজা কাদেরী মাদ্রাসা খালি চোখ খুলে গিয়েছে।
আল্লাহ,
তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে।
আল্লাহ, কেমন শিক্ষা,
শিক্ষা দেখা যেন প্র্যাকটিস মিন্স মেক এ পারফেক্ট। এই জন্য সন্তানকে এভাবে আমরা শিক্ষা দিই, তাহাজ্জুদের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, সুন্নত নববী, জুতা পরিধানের সুন্নত, পানি পান করার সুন্নত, আহার করার সুন্নত, কাপড় পরিধানের সুন্নত, এগুলো একটা 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 যখন শিখবে না, তখন আজকে দেখা যায় অনেক ইসলামী ভাইয়ের সেই ছোট ছোট মাদানী মুন্না মাদানী মুনিরা বলে মদিনা শরীফ দেখলে বলে আমি এখানে মদিনা, আমি মদিনা, আমি মদিনা হয়ে যাই।
সুবহানাল্লাহ, মদিনা মধ্যে তাদের মুখে জারি
হয়ে গিয়েছে, হার সাহাবী ইয়া নবী জান্নাতি
জান্নাতি,
শিখে শিখে তারাও মুখে বলতে লাগলো হার সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি। তো কি জন্য, পরিবেশের কারণে, এই জন্য পিতা মাতাও নেককার হওয়া দরকার এবং হালাল রিজিক অন্বেষণ করে।
হুজুর এই কথাটা বলছেন আপনি দর্শক, এগুলো কোনো অনেক পূর্ববর্তী কোনো বুজুর্গের ঘটনা বলছেন না আপনাদের সামনে,
বর্তমান সময়ে
যারা দেখি মাদানী চ্যানেলে,
যারা বর্তমান সময়ে ফিতনা ফিসাদের যুগের মধ্যে, আমরা আজকে বলছি যুগ খারাপ হয়ে গিয়েছে, যুগের কমছে, যুগের দোষ
এখন এগুলো হবে না, আমাদের জি আমরা যুগকে খারাপ করে ফেলতেছি,
জি আমরা যদি নিজেরা যদি সংশোধন হই, আমরা নিজেরা যদি ভালো হই, তাহলে সবকিছু ভালো হবে।
আমি নিজে কিরকম সেটা জানার আছে আর কি, ইবাদত করে
বাকি নিজেকে সংশোধন হওয়া দরকার। যেন আমি রাসুল সুন্নতের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের,
সুবহানাল্লাহ,
সারা দুনিয়ার মানুষের বলে নাই, শুধুমাত্র আমার সমাজের বলে নাই, সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা,
সুবহানাল্লাহ,
নিজের সংশোধন, যেন আমরা নিজেরাও সংশোধন হই এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন করার জন্য আমরা নিজেরাও চেষ্টা করি,
চেষ্টা করি,
মাদানী মহলে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং ঘরের মধ্যে অবশ্যই মাদানী চ্যানেল যেখানে চালু নেই সেখানে চালু করার ব্যবস্থা করি এবং দেখতে থাকি এবং যেগুলো শুনি সেগুলো উপর
আমল করার চেষ্টা করি। এর দ্বারা ইনশাল্লাহ আমাদের নিজেদের পরিবারের মধ্যে এরকম নেকির পরিবেশগুলো সৃষ্টি হবে, যেরকম একটা আলোচনা শুনছিলাম মার্শাল্লাহ আমি এর শুনতে আমাদের কাতু নারীর ব্যাপারে, এনার বাবার ব্যাপারে, এনার বাবারা মার্শাল্লাহ নেককা ছিল, কেমন পরহেজ গাছ, সেটা ওনার কিছু ঘটনা শুনলাম যার কারণে এমন নেককার সন্তান হয়ে শুধু নিজের নেককার তো ওনার লক্ষ কোটি মানুষকেও নেককার বানিয়ে দিচ্ছে। আর এনাদের পরিবারের ঘটনাগুলো শুনলাম, এনার আমি এর শুনতে আমাদের কাতু জিনার মাদানী মুজাকার অনুষ্ঠান আমাদের দেখার সৌভাগ্য হয়, ইনি কীভাবে এনার সন্তানকে তরবিয়ত দিয়েছেন, এনার সন্তানদেরকে কীভাবে শিক্ষা দিয়েছেন তাহাজ্জুদ নামাজের, পাঁচক্ত নামাজের, সুন্নতের আমলের, অলরেডি আমরা দেখতেই পাই মাদানী চ্যানেলের মধ্যে, আল্লাহ তাআলা আমাদের নিজেদের পরিবার
শেষ করা যাবে না,
জি জি,
জানেন আমরা সুন্নতের কথাগুলো আলোচনা বলে শেষ করা যাবে না,
শেষ করা যাবে,
স্কুলে যখন পড়তেন
জি
তখন তো ইউনিফর্ম থাকে, একটা কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, সব একটা কি রয়েছে, একটা ইউনিফর্ম থাকে,
আচ্ছা,
তখন সন্তান অন্যান্য সন্তানরা পড়তো প্যান্ট শার্ট, কিন্তু আমির আলী সুন্নতের সন্তান ওয়াইতরাজা কাদেরী মাদ্রাসা আলী তিনি প্যান্ট শার্ট এখনো পরা নাই, তিনি মাদানী হলিয়া পড়তো,
সুবহানাল্লাহ,
মানে টিচাররা
অনুযায়ী
চলতো, তখন ওনাকে অনেক টিচাররা মানে অনেক কিছু বললো, চুপ
সন্তানের কে দেখে বাবাকেও চেনা যায় এবং কেমন তাদের পরিবেশ সেটাও জানা যায়। মাশাল্লাহ, কি দর্শক কল করছে, কল এড করবে, আমরা আলোচনা নিব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন।
আজকে যে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মা বাবার কথা বলতেছে, খুব ভালো লাগতেছে অনুষ্ঠান। যুবকযুগী দাদা, মানে শুনলে আরো উপকৃত হবে, এরকম অনুষ্ঠান আরো বেশি বেশি মানুষ চেষ্টা করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তালা আপনাকে বরকত দান করুক। আল্লাহ তালা যে আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, সালামত রাখুক, এবং আল্লাহ তালা আপনার পরিবার উপর হাস রহমত নাজিল করুক। আসলে মা বাবার মর্যাদা, মা বাবার আলোচনা, এগুলো আমাদের প্রতিনিয়ত শোনা চাই, প্রতিনিয়ত আমাদের অন্তরের মধ্যে এগুলো রেখাপাত করার মতো কথাগুলো আমাদের শোনা উচিত। কেননা শয়তান যে কোনো সময়ে দোকানিতে আমাদের চাইবে, যেরকম যে বিষয়গুলা আমাকে আখিরাত কামিয়াব করার জন্য গুরুত্ব না মিরাজ ভাই, তাহলে ওই বিষয়গুলোর ব্যাপারে শয়তান আমাকে দোকান দেওয়ার জন্য বেশি চেষ্টা করবে।
এই যে আমি একটা কথা বলি, আজ আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক। হাদিস মোবারকের মধ্যে এটাও আছে যে ইমামুল আম্বিয়া আমিন বলছে আর ইমামুল মালাকাত পায়গাম নিয়ে আসছে। ওই পায়গাম আমিন আমিন বলছে যে ইমামুল মালাকাত কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার হায়াত জীবনের মধ্যে তার বৃদ্ধ মা বাবাকে পেল আর তার সেবা যত্ন করলো না, তার নাক ধূলিময় হোক,
আল্লাহ
সে হতবাগা, আর ইমামুল আম্বিয়া সেই মিম্বারে পা রেখে রেখে বলতেছে আমিন,
নামার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন।
তাহলে প্রশ্ন কে নিয়ে আসছে আর আমিন কে বলতেছে,
বার্তা কে নিয়ে আসছে,
বার্তা কে নিয়ে আসছে আর আমিন কে বলতেছে, যে ফেরেশতাদের সর্দার সে বার্তা নিয়ে আসলো, আর সে বদদোয়া, সে কি বলতেছে মা বাবাকে যে পেয়ে সেবা করলো না, সে কি করলো, দুলময় হোক, আর সে তার কথা সমর্থন দিয়ে আমিন বলতেছে আমাদের রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে বোঝা যাচ্ছে মা বাবা কত বড় নিয়ামত। তাহলে মা বাবাকে পেয়ে যদি আমরা তাদের সেবা যত্ন করতে না পারি, তাহলে তার নাক ধুলোময় হোক, মানে সবকিছুই ধ্বংস। আর এর পাশাপাশি যে বলছিলাম যে মা বাবা যত বড় নিয়ামত, এটার কত যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য সবকিছু ধ্বংস। বাবা হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ বলতেছে যে তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবা। তাহলে যেখানে সবকিছু আমার বাবা, সেখানে আমার বাবা মাকে আমরা চেষ্টা করবো যে কাউসার ভাই কষ্ট না দিয়ে সবসময় তাদের সেবা যত্ন করার জন্য। কারণ মা বাবা,
আপনি যে কথাটা বলেছেন এই কথাটার মধ্যে কিন্তু আমরা এটা এই জন্য বলা যে আমরা অনেক সময় সবকিছু আমার মনে করি, আমি নিজেও আমার না, সবকিছু আমার মা বাবার, তাদের আমাদের দুনিয়াতে এসেছি না, তাহলে আমি কিভাবে বলতে পারি যেটা আমার, এটা আমি সম্পত্তিটা পাবো, এটা আমার হকের মধ্যে রয়েছে।
একটা কথা বলবো আমি যে দেখেন কাসুর ভাই, মা বাবা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত রহমতের ছায়া আছে। কারণ মা মুসা করিমুল্লাহ আলা নবিনা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়েছে। উনি তো নবী করিম নবী আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে দৌড়ায় দৌড়ে উঠতেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। যখন মুসা করিমুল্লাহ আলা নবিনা আলাইহিস সালামের মাজার ইন্তেকাল করেছেন, এরপর যখন মুসা করিমুল্লাহ আলা নবিনা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য দৌড়ায় দৌড়ে উঠতেছিলেন, তখন আল্লাহ বলতেছে হে মুসা খবরদার, তুমি দৌড়ায় দৌড়ে উঠিও না, এতদিন তোমার মা জীবিত ছিল, তোমার জন্য দোয়া করতো যে সালামত রাখার জন্য, দোয়া করার মতো তোমার মা নেই। তাহলে একজন একজন নবীকে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছে যে তোমার মা দুনিয়াতে নেই, সুতরাং তুমি আস্তে আস্তে উঠো, দোয়া করার জন্য তোমার মা নেই। যাদের মা বাবা হারিয়েছে, আমি তাদেরকে বলবো যে এই কঠিন এই মা বাবা থাকতে কদর করেন, কারণ মা বাবার দুনিয়া থেকে যদি বিদায় নেওয়ার সাথে সাথে আমরা আর কি আমাদের জন্য অনেক বড় কঠিন অবস্থা হয়ে যাবে। সেই জন্য মা বাবাকে দুনিয়াতে থাকতেই মা বাবাকে মহব্বত করেন। আমি আমাদের এই চ্যানেল দর্শকদেরকে বলবো, মা বাবা অনেক বড় নিয়ামত, তাদেরকে কদর করতে শিখেন। মা বাবা দুনিয়া থেকে চলে যাবে, আপনার জন্য সবাই শত্রু হয়ে যাবে, মা বাবা যতদিন আছে তাদের
সবসময়
মা বাবা থাকা মানে আল্লাহ তাআলার দয়া থাকা,
আলহামদুলিল্লাহ।
সেই জন্য মা বাবাকে যতদিন বেঁচে থাকবেন, মা বাবা মা বাবাদের
আসলে প্রিয় দর্শক, এমন এক কিছু নিয়ামতের বিষয়গুলা যখন মানুষ হাতছাড়া হয়ে যায় তখনই জানতে পারে যে এই মা বাবাটা কত বড় নিয়ামত, মা বাবাটা নিয়ামতটা কত বড় নিয়ামত। একদিন যদি সময় হয় ওই ব্যক্তির কাছে গিয়ে বসে কিছু তার জীবনের ব্যাপারে জিজ্ঞেস করুন যে ভাই যখন তোমার মা বাবা বেঁচে ছিল না তখন তোমার জীবনটা কিভাবে অতিবাহিত হতো, তখন তোমার সারাদিনের মধ্যে তোমার কয়বার ফোন করে তোমার মা বাবার জন্য তোমার জন্য খবর নিত, তখন সারাদিনে তোমাকে কোন ব্যক্তিটা কল করে তোমাকে জিজ্ঞেস করতো বাবা তুমি আজকে খেয়েছো, বাবা তোমার আজকে কোনো বেশি কষ্ট হয় নাই তো, বাবা তুমি আজকে তুমি এটা করতে পেরেছো, আর আজকে যখন সে তোমার মাটা নেই আর আজকে যখন তোমার সে বাবাটা কবরে এখন তোমার কি অবস্থা, তখনই বুঝতে পারবেন এই মা বাবাটা কত বড় নিয়ামত। যে জায়গার মধ্যে মুসা কলিমুল্লাহ আলা নবিয়ানা ওয়ালিহিসসালাম একজন নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা এরকম কথা বলছে যে হে মুসা এখন তোমার মা নেই, এখন আর তুমি দড়িয়ে দড়িয়ে ওঠো না, এখন হয়তো তোমার হেফাজত করার জন্য দোয়াটা করার জন্য সেই মাটা নেই দুনিয়ার মধ্যে বেঁচে। শিক্ষা আমাদের জন্য যে মাটা কত বড় গুরুত্ব, মা বাবাটা আমার জন্য দুনিয়াতে কত বড় নিয়ামত, সেই মা বাবার কদর করা উচিত আমাদের, সেই মা বাবার কে মা বাবার এই নিয়ামতটা কত বড় আমার জন্য নিয়ে সেটা বোঝা উচিত আমাদের, শুধু এমনি বললাম করলাম এটা নয়, আমার কাজকর্মে প্রকাশ করা উচিত, আমার কথাবার্তার মধ্যে প্রকাশ করা উচিত যে আমার মা বাবা আমার কথাবার্তার কোনো কষ্ট পাচ্ছে কিনা, আমি ইনকাম করছি এটা শুধু এটা না যে আমি ইনকাম করলাম টাকা দিলাম সবকিছু হয়ে গেল, না মা বাবার পাশে বসে মা বাবাকে সময় দেওয়া, মা বাবার সাথে একটু বসে কথা বলা, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আর মা বাবা আমার প্রতিটা ক্ষেত্রে খুশি থাকা এটাই হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। একে হুজুর শেষ পর্যন্ত কিছু এক মিনিট মতো সময় রয়েছে আমাদের দর্শকের উদ্দেশ্যে,
দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, ফয়জুল কাদেরের মধ্যে বর্ণিত রয়েছে এক ব্যক্তি আপন পিতা মাতাকে বললে এভাবে বলতে লাগলো যে আপনারাই আমার বাল্যকালে সঠিক শিক্ষা সঠিক প্রশিক্ষণ না দেওয়ার কারণে আমাকে ধ্বংস করেছেন, সুতরাং আপনাদের বিদ্যা বয়সে আমি আপনাদেরকে ধ্বংস করবো। আপনারা আমি তো ইলমে দিনের শিক্ষা দেন নাই, আমি এমন পরিবেশ পাই নাই, আপনারা যখন বিদ্যা হবেন না আমি যে পরিবেশে পেয়ে যে শিক্ষা লাভ করেছি আপনাদের আমি সেই বিষয়ে আমি আপনার সঙ্গে আমি সেভাবে আচরণ করবো,
আল্লাহ
আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, খোঁজখবর নিবা না, মিসবিহেভ করবো। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিই এবং সন্তানদেরকেও এটা বলবো যে আমরা পিতামাতাকে কদর করি মূল্যায়ন করি, কেননা আমি হয়তো আজকে আমার শক্তি রয়েছে যে একটা সময় আসবে আমার শক্তি থাকবে না, পিতা মাতা থাকবে না, শক্তি থাকবে না, আমি আমার পিতার সাথে যেভাবে আচরণ করেছি আমার সন্তান
আচরণ করে।
আমাদের উচিত পিতা মাতাদের সব ব্যবহার করা এবং তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া,
অবশ্যই
সামান্য টাকার বিনিময়ে একজন সুদর্শন বালকের ফাঁদে পড়ে, একজন সুদর্শন বালিকার ফাঁদে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে না দিই, কারণ যেখানে পিতা মাতা অসন্তুষ্ট সেখানে কোনো সুখ নেই, আর যেখানে পিতামাতা সন্তুষ্ট সেখানে সুখ রয়েছে, সেখানে আল্লাহ দয়া রয়েছে এবং আল্লাহর পেয়ারা মাহবুবের দয়া অবশ্যই সেখানে থাকবে।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে মা বাবার কদর করা তৌফিক দান করে। আমাদের সময় শেষ, মাশাআল্লাহ মিরাজ হুজুর আমাদের খুব সুন্দর ব্যাপার বলেছে মা বাবার কদর করার ব্যাপারে, মা বাবার নিয়ামতটা আমাদের রয়েছে এখনো, মা বাবার কাছে বসে দোয়া নেই, মা বাবার চেহারা করাও সুন্দর হবে, ভালো নিয়তে চেহারা জিয়ারত করাও ইবাদত, হজ করার সব লক্ষ কোটি টাকা দিয়ে মানুষ হজ করছে, লক্ষ টাকা দিয়ে হজ করে যাচ্ছে, আর সে হজ করার সে সওয়াবটা মকবুল হজের সওয়াব আলহামদুলিল্লাহ মা বাবার চেহারা জিয়ারতের মধ্যে রয়েছে। তো আসুন না নিয়ত করি আজকে থেকে, যারাই বা এখনো শুনতে পাচ্ছেন যে মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, যে মা বাবার সাথে কথাবার্তা বলে না, সিদ্ধান্ত এখনই নিই, চিন্তা এখনই করি, মৃত্যু যদি এখনই চলে আসে তাহলে কি জবাব দিব, যার মা বাবা তার ছেলের উপর সন্তুষ্ট নেই, আল্লাহ তালাও তার উপর সন্তুষ্ট নেই এবং কিতাবের মধ্যে রয়েছে। তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। অনুষ্ঠানের শুরু থেকে শেষ যা কিছু শ্রবণ করেছি নিজে মতো আমল করার নিয়ত করি, এরপর পরিবার বন্ধু বান্ধব প্রতিবেশী এনাদেরকেও নেকির দাওয়াতগুলো পৌঁছে দিয়ে নেকি হাসিল করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।